গণ্ডগোলটা যখন বীথিকা টের পেল তখন ঘড়িতে ঠিক 11:30, আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নামতে শুরু করল। এমনিতেই মাসের প্রথম বলে ব্যাংকে 7 সকালেই মারাত্মক ভিড়, তার উপর আজ আবার রাজ্য সরকারের পেনশন ঢুকেছে, স্টেট সেন্ট্রাল রেল সব মিলিয়ে এই ব্রাঞ্চে প্রায় 750 পেনশন অ্যাকাউন্ট। ফলে সকাল থেকে উত্তরপাড়া স্টেশনের গায়ে এই ব্যাংকে প্রায় পা রাখার জায়গা নেই।
আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তবে একটি দিন নয়, রোজই আমাদের মনে রাখা উচিত যে সত্যিকারের উন্নতি উন্নয়ন তখনই হবে যখন নারী ও পুরুষ সমান সুযোগ ও মর্যাদা পাবে। না হলে কি হবে তা জানতে পারবেন আজকের এই ভিন্ন ধর্মী থ্রিলার কাহিনীতে। যা শুনতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন দেবারতী মুখোপাধ্যায়ের উপন্যাসিকা লকার নাম্বার 33। গল্প পাঠে শেখর ও মুখ্য কিছু চরিত্রে সুনয়না, তমালি ও অগ্নি। শুরু হচ্ছে লকার নাম্বার 33।
সকাল প্রায় 7:30 থেকে বয়স্ক মানুষজন ভিড় করতে শুরু করেছেন বাইরের প্রেমসেজে। ব্যাংকের লোক এসে দরজা খোলার সঙ্গে সঙ্গে কে এসে চেক জমা দিয়ে আগে টোকেন নেবে তাই নিয়ে এদের অদ্ভুত এক প্রতিযোগিতা। প্রতি মাসেই এই এক ছবি, 10টা বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে টোকেন নিয়েই দাঁড়িয়ে পড়বে সবাই, তারপর চলবে ঘন্টা দেড় দুই করে গল্প। প্রথম প্রথম বীথিকা খুব অবাক হয়ে যেত, এরা সবাই কেন এত সকালেই এসে ভিড় করে, নিজেদেরও দেরি ব্যাংকেও ভিড়। একজন অতিবৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে বেশ ভালো আলাপ হয়েছিল তখন, তাকেই এই প্রশ্নটা করেছিল ও।
আচ্ছা, আপনি আজকেই আসেন কেন, তার উপর এত সকালে, এত ভিড়ভাট্টা, এতক্ষণ দাঁড়িয়ে থাকা, তার চেয়ে তো একবারে খেয়ে দিয়ে দুপুরেই আসতে পারেন, তখন তো একদম ফাঁকাও হয়ে যায়, কিংবা চাইলে কাল পরশুও আসতে পারেন।
ভদ্রলোক ভারী সজ্জন প্রকৃতি, ফর্সা লম্বা শান্ত সৌম্য চেহারা, এককালে যে সুপুরুষ ছিলেন বোঝা যায়। কোনো উত্তর না দিয়ে অশক্ত কাঁপা কাঁপা হাতে নিজের লাঠিটা চেপে ধরে উনি ওর দিকে তাকিয়ে একটু মিটিমিটি হেসেছিলেন শুধু। বীথিকা হাল ছাড়েনি, এমনিতেই হেড অফিস থেকে ঘন ঘন সার্কুলার আসছে কাস্টমারদের এটিএম নেট ব্যাংকিং এর দিকে উৎসাহিত করার জন্য। ও বোঝানোর ভঙ্গিতে বলেছিল,
তাছাড়া আপনি তো এটিএম থেকেও তুলতে পারবেন, এতদূর আসতেও হবে না, আবার এতগুলো টাকা নিয়ে ফিরতেও হবে না, যখন দরকার তখন না হয় অল্প অল্প করে তুলে নেবে, শিখিয়ে দেব আপনাকে।
দেখো মা, এই 22 বছর হল রিটায়ার করেছি, এই 22টা বছরের প্রতিটা মাসের এই একটা দিন এই সময়ে আসি, গল্পগুজব করি। প্রথমে এই দলের মধ্যে আমি ছিলাম জুনিয়র, বুঝলে, সদ্য রিটায়ার করেছিলাম। তারপর গ্রুপের সিনিয়ররা আস্তে আস্তে চলে যেতে লাগল, প্রতি মাসেই এসে দেখতাম সেই দাদাদের একজন দুজন নেই, তাদের বাড়িও চিনতাম না, বড়জোর নামটুকু হয়তো জানা ছিল, তবু মাসের শেষের ওই একটা দিনের কয়েক ঘন্টা আমরা যেন একটা বড় পরিবারের সদস্য হয়ে উঠতাম সবাই।
ভদ্রলোক একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন, বললেন,
এখন সেই দলে আমি সিনিয়র হয়েছি, প্রতি মাসে এসে ভাবি পরের মাসে আসতে পারবো, তো সবার সাথে দেখা হবে, তো চোখ ঝাপসা হয়ে আসে, হাত পা কাঁপে মা, বাড়ির লোক বারণ করে, বলে কেন যাচ্ছ, পড়ে টড়ে যাবে রাস্তায়, তবু কারোর কথা শুনি না, লাঠি নিয়ে টুকটুক করতে করতে আসি, ব্যাংকের সামনে এসে চেনা মানুষগুলোকে না দেখলে বুকের ভেতরটা ছ্যাঁপ করে ওঠে।
ভদ্রলোকের বলিরেখায় ভরা গালে কখন চোখের জল গড়িয়ে পড়েছে।
তারপর এখানে এসে সবাইকে দেখে মনের মধ্যে যে শান্তিটা হয়, তোমাদের এটিএম কি এই আনন্দটা আমায় দিতে পারবে মা?
বীথিকা হতভম্ব হয়ে চুপ করে গিয়েছিল, আর কিচ্ছু বলতে পারেনি। ভদ্রলোক যেতে উদ্যত হয়েও ফিরে তাকিয়েছিলেন, বলেছিলেন,
তার উপর এখানে এলে তোমাদের সঙ্গে দেখা হয় সেটাও তো ভালো লাগে, পরের মাসে হয়তো আর নাও আসতে পারে। কখন ডাক আসে বলা তো যায় না।
বীথিকা এমনিতেই নরম মনের মেয়ে, মানসিক চাপ নিতে পারে না বেশি। তার উপর এই রকম কথা শুনে ওর বুকের ভেতরটাও কেমন যেন করে উঠেছিল। নিজেকে স্বাভাবিক রাখতে ও কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজে মন দিয়েছিল। তারপর থেকে বীথিকা এদের কাউকে আর কখনো কিচ্ছু বলেনি। প্রচুর ভিড়ের মধ্যে নিজের কেবিনে বসে ও প্রায় উল্কার গতিতে চেক পাস করছিল আজ। প্রবেশনারি অফিসার হিসেবে জয়েন করে এখনো এক বছরও হয়নি, এর মধ্যেই ও অপারেশনস ডিপার্টমেন্টের কাজকর্ম বেশ শিখে ফেলেছে। উত্তরপাড়া স্টেশনের ওই দিকে মানে গঙ্গার দিকে অনেক ব্যাংক থাকলেও এই মাখলার দিকে খুব একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্রাঞ্চ খোলেনি এখনো, ফলে এই ব্যাংকটার ওপরে চাপ বেশি পড়ে যায়। আশপাশের প্রায় 10-12 কিলোমিটারের কাস্টমার তো আছেই, এছাড়া একটু দূরেই দিল্লি রোড, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানকার লেবারদের জব কার্ড, 100 দিনের কাজ, এসব ঝক্কিও আছে প্রচুর। তবে বীথিকা কুইক সার্ভিস দেয়, হাতের স্পিড একটুও না কমিয়ে কিভাবে সই ছবি সব ভেরিফাই করে চেক পাস করতে হয় সেই কৌশল এখন ওর করায়ত্ত, ফলে আজও হু হু করে পেমেন্ট হচ্ছিল। এমন সময় সেই ঘটনাটি ঘটল। সাবস্টাফ ধীরাজ ব্যস্ত পায়ে ওর কেবিনে ঢুকল।
ম্যাডাম, ম্যানেজার স্যার আপনাকে ডাকছেন।
বীথি ভুরু কুচকল, এই সময় খুব দরকার না হলে কেউ ওকে ডাকবে না, এখন পেমেন্টের কেমন রাশ সবাই জানে। তবু হাতে ধরা চেকটার সইটা মিলিয়ে নিয়ে পাস করে ও উঠে দাঁড়ান। তাড়াতাড়ি ম্যানেজারের কেবিনে ঢুকতেই ও একটু অবাক হয়ে গেল। বীথিকা বাইরের কেবিনে বসে পেমেন্ট সামলাচ্ছিল বলে বুঝতেই পারেনি ম্যানেজারের কেবিনে লকার অফিসার শুভাশিস দা আর ক্রেডিট ডিপার্টমেন্টের সৌমিত দাঁড়িয়ে রয়েছে গম্ভীরভাবে। ওদের ব্রাঞ্চে ম্যানেজার ছাড়া ওরা এই তিনজনই অফিসার, বাকি সবাই ক্লার্ক বা সাবস্টাফ। তারা সবাই বয়স্ক, সবারই প্রায় রিটায়ার করতে বড়জোর বছর পাঁচেক বাকি। ব্রাঞ্চ ম্যানেজার অশোক ভগত অবাঙালি, কিন্তু বাংলা বলেন ভালোই।
কি হয়েছে স্যার, প্রচুর চেক জমে আছে ওদিকে।
অশোক স্যার হাত তুললেন।
ওসব পরে হবে।
ধীরাজের দিকে তাকিয়ে বললেন,
ধীরাজ কিছুক্ষণ একটু ম্যানেজ করতে বলো তো বাইরে। বীথিকা তুমি এখানে এসে বসো। সকালে একজন মহিলাকে নিয়ে তুমি লকারে গিয়েছিলে, লকার নাম্বার 33।
বীথিকা অবাক হয়ে বসতে বসতে বলল,
হ্যাঁ একদম 10টার সময় তো এসেছিল, তখনও শুভাশিসটা আসেনি, আর তারপর পেমেন্ট শুরু হয়ে যাবে বলে আমিও শুভাশিসদার ডেস্ক থেকে চাবিটা নিয়ে, মানে আগেও তো শুভাশিসটা না এলে আমি।
আরে আরে ঠিক আছে, কিন্তু মহিলাটার সঙ্গে কি কিছু ছিল, কিছু খেয়াল করেছিলে কি?
না সেরকম কিছু তো, মানে আমি ঠিক।
এবার শুভাশিসদা কথা বলল,
যখন মহিলাটা সই করেছিল তখন তুই কি মিলিয়েছিলি লকার রেজিস্টারের সঙ্গে?
বীথিকা ঢোক গিলল। এবার লকারের নিয়ম হল একটা চাবি ব্যাংকে থাকে আর একটা চাবি থাকে কাস্টমারের কাছে। কাস্টমার লকার খুলতে এলে আগে লকার অফিসারকে রেজিস্টারে তার ছবি আর সই মেলাতে হয়, তারপর গিয়ে লকার খুলতে হয়। কাস্টমার ছাড়া অন্য কেউ তার চাবি নিয়ে এলেও লকারে যাওয়ার কোনো পারমিশন নেই। লকার অফিসার গিয়ে তার চাবি দিয়ে একটা প্যাঁচ ঘুরিয়ে বাইরে চলে আসে, তারপর কাস্টমারকে নিজের চাবি দিয়ে খুলতে হয়। কাস্টমার যখন লকারে থাকবে তখন অন্য কাস্টমার তো দূর, ব্যাংকের স্টাফেদেরও ভেতরে যাওয়ার নিয়ম নেই, কাজেই লকারের ভেতরে কে কি করছে সেটা কেউ জানতে পারে না। কাস্টমার প্রাইভেসির জন্য সেখানে ক্যামেরাও লাগানো যায় না, কাজ মিটে গেলে কাস্টমার যাওয়ার আগে লকার অফিসারের কাছে গিয়ে রেজিস্টারে সই করে বেরিয়ে যায়। কিন্তু এসব নিয়মই খাতায় কলমে। এমনিতে এত ভিড় থাকে, সবার সই ছবি অত মেলানো সম্ভব হয় না। তাছাড়া 300 লকারের মধ্যে সবারই মোটামুটি মুখ চেনা, এলেই গিয়ে খুলে দেওয়া হয়। ফেরার সময় যে সইটা করার কথা সেটাও একেবারেই করে কাস্টমাররা অনেক সময় ভেতরে ঢুকে পড়ে, ফেরার সময় শুধু মৌখিক বলে যায়। বিথিকার মনে পড়ল, ওই মহিলা যাওয়ার সময় ওকে জানিয়ে যায়নি, ওরও এত ব্যস্ততায় আর মনে ছিল না। তারপরেই পেনশনের পেমেন্ট শুরু হয়ে গিয়েছিল।
না, দেখিনি। কেন, কি হয়েছে স্যার?
মিনিট দুয়েক পর পুরো ঘটনাটা শুনে ওর হাত পা কাঁপতে শুরু করল। এ তো সাংঘাতিক ব্যাপার, ওর চাকরিটা থাকবে তো? আধ ঘন্টা আগে নাকি ম্যানেজারের চেম্বারে একটা ফোন এসেছিল। এক ভদ্রমহিলা ফোন করে জানিয়েছেন তার বাড়ির কাজের মেয়েটি আজ ভোর থেকে নিখোঁজ। সঙ্গে কি কি গেছে তা না বললেও লকারের চাবিটা যে আলমারি থেকে হাওয়া সেটাই উনি বলেছেন উদ্বিগ্ন গলায়। এই রকম কোন অভিযোগ এলে সঙ্গে সঙ্গে সেই লকারটিকে সিজ করে দেওয়া হয়, তারপর মোটা টাকা ফাইন হিসেবে নিয়ে ডুপ্লিকেট চাবি ইস্যু করা হয়। সুভাষিসদা তাই ওকে বলেছিল সেটা লিখিতভাবে জানাতে, কিন্তু তারপরেই গিয়ে রেজিস্টারে আবিষ্কার করেছে যে আজ সকালেই ওনার লকার ইউজ করা হয়েছে, আর সেটা পিথিকার অথরাইজেশনে। আর বেরোনোর সময়ও কোনো সই নেই। ভদ্রমহিলা আর তার স্বামী একটু পরেই ব্যাংকে আসছেন লিখিতভাবে চুরি যাওয়ার ব্যাপারটা জানাতে, তাদের যদিও এখনো জানানো হয়নি এই ব্যাপারটা। অশোক স্যার একটু চুপ করে থেকে বিথিকার দিকে তাকালেন।
দেখো বিথিকা, আজ সকালে ওই মহিলা যখন সই করেছিল তার পাশে তোমার ভেরিফাই করা সই রয়েছে, সুতরাং বুঝতেই পারছো তোমাকেই পুরো ব্যাপারটার জন্য রেসপন্সিবল করা হবে।
স্যার, স্যার, অত ভিড়ের মধ্যে তখন তো মানে আমি তো
বিথিকা আমরা সবই বুঝতে পারছি, কিন্তু হায়ার অথরিটি তো কিচ্ছু শুনবে না। না দেখো, তুমি তো নতুন ঢুকেছ, এর মধ্যেই এরকম হলো বলে বাজে লাগছে, কিন্তু জানো তো এই ব্যাংকের অফিসারের চাকরি হচ্ছে কিরম সরু তারের উপর দিয়ে হাঁটার মতো। এমনিতে তুমি ব্যাংকের জন্য যতই প্রাণপাত করে ফেলো, লোন রিকভারি করতে গিয়ে গালাগালি খাও কি জান লড়িয়ে দিয়ে টার্গেট অ্যাচিভ করো, একটা কিছু যদি কাজের চাপে ভুল বশত এদিক ওদিক হয় হেড অফিস সঙ্গে সঙ্গে তোমার পেছনে পড়ে যাবে, তখন কিন্তু কোনো কথাই শুনবে না, সার্কুলার অনুযায়ী এটা করা নিয়ম ওটা করা নিয়ম এইসব বলবে। আরে বাবা, সার্কুলার অনুযায়ী সব করতে গেলে যে রাত দুটোতেও আমরা অফিস থেকে বেরোতে পারবো না সেটার কে বুঝবে?
সুভাষিসদা বলল, স্যার এখন প্রায় 12টা বাজে, সিসিটিভি ফুটেজ দেখে আমরা যদি বের করতে পারি ওই মহিলা কখন ব্যাংক থেকে বেরিয়েছিল সেটা দিয়ে থানায় খবর দিলে তো ওরা খুঁজে বের করতে পারবে।
দেখো, আমরা এরকম নিজে থেকে তো কোনো ইনভেস্টিগেশন ইনিশিয়েট করতে পারি না। এখন দেখা যাক কাস্টমার নিজে কি বলেন, গোদরেজ কোম্পানিতে ফোন করতে হবে, গোদরেজ একটা অ্যামাউন্ট চার্জ করবে, তারপর ডুপ্লিকেট চাবি ইস্যু করবে, সেই খরচাটা তো কাস্টমারকেই দিতে হবে। আমি যতটা সম্ভব বিথিকাকে বাঁচানোর চেষ্টা করব, তোমরা চিন্তা করো না।
বিথিকার চোখ দিয়ে জল পড়ছিল কি হবে ভেবে। একটা গরম রক্ত যেন আস্তে আস্তে ওর সবকটা শিরা উপশিরায় ছড়িয়ে যাচ্ছিল। প্রবল টেনশনে ওর মাথা আর কাজ করছিল না। অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে লড়াই করে পড়াশুনো চালিয়ে এই চাকরির পরীক্ষায় পাশ করেছিল। চাকরি ওর কাছে বিলাসিতা নয়। বাবা ছোটবেলাতেই মারা গেছেন, তেমন কিছুই রেখে যেতে পারেনি বলতে গেলে। ভাই এখনো পড়ছে, মায়ের সংগ্রাম অনেক দিন ধরেই শুরু হয়েছে, তবু ওরা দুই ভাই বোনই পড়াশুনোয় ভালো ছিল বলে এখন ওদের সংসারটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। কিন্তু এবার এবার কি হবে, ও চাকরিটা চলে যাবে? আচ্ছা, প্রোবেশন পিরিয়ড বলে কোনো ছাড় দেয়া হবে না ওকে। এটা তো জেনে বুঝে কোনো ফ্রড নয়, এটা একটা মিস্টেক। অশোক স্যারকে বলতেই তিনি বললেন,
না না, তোমার দায়িত্বজ্ঞানহীনতাকে হাইলাইট করে অনেক কিছুই করতে পারে। শোকস করতে পারে হেড অফিস, বাজে জায়গায় ট্রান্সফার করতে পারে, কিংবা ইনক্রিমেন্টেও ঝামেলা করতে পারে, আবার প্রোবেশন পিরিয়ড বাড়িয়েও দিতে পারে। যাই হোক, এত চাপ নিও না, আমি তো আছি, দেখছি কি করা যায়।
এই দেখ তো বিথিকা, এই মহিলা তো।
সৌমিতের কথায় বিথিকা হঠাৎ মুখ তুলে তাকাল। বিথিকা দেখল ম্যানেজারের পাশে রাখা সিসিটিভি মনিটরে ততক্ষণে সকাল দশটায় পিছিয়ে গেছে সৌমিত। ও নিজেও উঠে গেল মনিটরের দিকে। ওই তো লাল রঙের জংলা ছাপ শাড়ি পরা মহিলাটি ব্যাংকের গেট দিয়ে ঢুকছে। তখন ব্যস্ততায় বিথিকা খেয়াল করেনি, এখন দেখল মহিলার মুখে কেমন একটা ভয় ভয় ভাব, চারপাশে কেমন একটা উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকাচ্ছে। ডান কাঁধে একটা ধাউস প্যারাসুট কাপড়ের সস্তা ব্যাগ। কিছুক্ষণ ইতস্তত করে সে পাসবুক প্রিন্টারের সামনে বসে থাকা গণেশদাকে কিছু একটা বলল। গণেশদা মাথা নাড়াল দুপাশে। মহিলা আকুল হয়ে আরো কিসব যেন বলছে, তখন গণেশদা আঙুল দেখিয়ে বিথিকার কেবিনের দিকে দেখাল। ক্যামেরাটা ঝাপসা হওয়ায় মুখটা অত ভালো দেখা যাচ্ছে না, তবে তার ঘোলাটে ক্লান্ত চোখ দুটো বোঝা যাচ্ছে স্পষ্ট। অশোক স্যারও দেখছিলেন, বললেন,
বিথিকা, মহিলাকে দেখেই মনে হচ্ছে যে ব্যাংকে আসার অভ্যেস নেই। তুমি কি করে যে ছবি সই না মিলিয়ে এই লকারে নিয়ে চলে গেলে?
লকারের চাবি তো রয়েছে সঙ্গে, আর লকার নাম্বারটাও ঠিক বলল।
আরে বাবা, তাতে কি, লকারের চাবি তো চুরি করতেই পারে কেউ। আর অনেকদিন ধরে বাড়িতে কাজ করলে লকার নাম্বার জানাও বিচিত্র কিছু নয়, এত ক্যাজুয়াল হলে চলে?
অশোক স্যারের কথা শেষ হল না। কেবিনের বাইরের পর্দা সরিয়ে একটা গোল ভরসা মুখ দেখা গেল।
আসবো স্যার, আমি উর্মিলা বসু।
অশোক স্যার তখন অদ্ভুত ক্ষিপ্রতায় সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে সিসি মনিটরটিকে অফ করে দিয়ে বললেন,
আসুন।
ভদ্রমহিলা হাঁপাতে হাঁপাতে ঢুকলে, পেছন পেছন একজন ভদ্রলোক, একটু গোবে চারা ধরন। ভদ্রমহিলার বয়স পঞ্চাশের ওপরেই হবে, বেশ মোটা, মেহেন্দি করা লালচে খয়েরি চুল চুড়ো করে খোপা করা, চেহারায় বেশ উগ্র মেকআপ। এই ভ্যাপসা গরমেও লাল লিপস্টিক, চোখের ওপর মোটা করে কাজল বিথিকার চোখ এড়াল না। সামনের চেয়ারে ধপ করে বসে পড়লেন মহিলা, সঙ্গে সঙ্গে পারফিউমের উগ্র গন্ধ যেন নাকে এসে ঝাপটা দিল। হঠাৎ গা গুলিয়ে উঠল বিথিকার, তার মধ্যেও এই মহিলাকে কেমন যেন চেনা চেনা লাগল ওর, বিশেষ করে ওই কাজল দিয়ে আঁকা ধনুকের মতো কৃত্রিম ভুরুটা।
নমস্কার স্যার, আমার এখানে লকার আছে, 33 নম্বর। আপনাকে একটু আগে ফোন করেছিলাম না যে আমার চাবিটা খোয়া গেছে?
হ্যাঁ, সে তো শুনেইছি, কিন্তু এতটাই রেসপন্সিবল কি করে হন যে এরকম জিনিস হারিয়ে যায়? জানেন এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে?
একটু চড়া গলায় প্রথমেই ভড়কে দিয়ে একটা চাল চাললেন অশোক স্যার। ভদ্রমহিলা আঁতকে উঠলেন,
না না, আমি সব জিনিস খুব সাবধানে রাখি স্যার, আর লকারে তো আমার সর্বস্ব রয়েছে, সেটার চাবি যত্ন করে রাখবো না।
তাহলে হারালো কি করে?
আসলে স্যার,
মহিলার মুখ প্রায় কাঁদো কাঁদো হয়ে এল। তিনি বললেন,
মিনু মানে আমার বাড়িতে থাকা খাওয়ার কাজের মেয়েটা, আজ সকালে উঠে দেখছি হঠাৎ পালিয়েছে, তারপর সব ঠিক আছে কিনা খুঁজতে গিয়েই দেখি আলমারিতে চাবিটা নেই।
থানায় ডায়রি করেছেন?
হ্যাঁ, থানা থেকেই তো আসছে এখানে, আমি অ্যাপ্লিকেশনও লিখে নিয়ে এসেছি স্যার। কেউ চাবি নিয়ে এলে আমার লকারটা খুলতে দেবেন না যেন স্যার, আমার আমার সবকিছু আছে ওতে।
আচ্ছা, বুঝলাম। আপাতত থানার FIR এর কপিটাও জমা দিন, আমরা গোদরেজে জানিয়েছি মোটামুটি 30-35 হাজার টাকা চার্জ করা হবে আপনার থেকে, তারপর ডুপ্লিকেট চাবি ইস্যু করা হবে।
এত টাকা কেন?
আপনি লকারের চাবি হারিয়ে ফেলবেন আর আপনাকে পেনাল্টি দিতে হবে না?
ভদ্রমহিলার স্বামী এতক্ষণ পাশে চুপচাপ বসেছিলেন, তাঁর দিকে তাকিয়ে নিচু স্বরে উর্মিলা বসু কি আলোচনা করলেন, তারপর বললেন,
আচ্ছা সে ঠিক আছে স্যার,
কিন্তু স্যার, লকারটা অন্য কেউ চাবি নিয়ে এলে অ্যাক্সেস করতে পারবে না তো।
অশোক স্যার এইবার বিথিকার দিকে এক ঝলক তাকালেন, তারপর নরম গলায় বোমাটা ফাটালেন।
ম্যাডাম, আজ সকালে আপনার চাবি নিয়ে একজন এসেছিলেন এবং চাবি থাকায় আমরা তাকে লকারটা অ্যাক্সেস করতে দিতে বাধ্য হয়েছি।
উর্মিলা বসু প্রথমে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড, তারপর হিস্টেরিয়া রোগীর মতো কেমন ছটফটিয়ে উঠেই চেয়ারে এলিয়ে পড়লেন।
আমার আশি ভরি গয়না।
পরের দিন সকালে ব্রাঞ্চে যখন তরুণ পুলিশ অফিসারটি দুজন কনস্টেবল সঙ্গে করে এলেন, তখন বিথিকা মনমরা হয়ে অশোক স্যারের কেবিনে বসেছিল। যদিও অফিসে এসেই ও নিজের কেবিনে বসতে গিয়েছিল, কিন্তু অশোক স্যারের নির্দেশে ওকে আর কাজ করতে দেওয়া হয়নি। গণেশদা বলেছিল,
একে মনে হয় অবস্থা তোমার, কাল রাতে নিশ্চয় ঘুম হয়নি, তার উপর এখন কাজ করতে গিয়ে কাজে ভুল করে যদি আরো ঝামেলায় পড়ে যাও, দেখো এমনিতেই তো পুলিশ টুলিশ আসবে, তোমাকে বারবার ডাকবে, তার চেয়ে ম্যানেজারের ঘরে গিয়ে বসে থাকো, আমরা সামলে নেব।
বিথিকা আর বিরক্তি করেনি, কাল বাড়িতে গিয়ে অবধি ঘুম তো দূর, কিচ্ছু মুখে কাটতে পারেনি, কাউকে কিছু জানাতেও পারেনি। মা দুবার জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে, ও এড়িয়ে গেছে, কি হবে ও সব বলে, ও নিজে তো চিন্তায় রয়েছে, মাঝখান থেকে বাড়িতেও চাপ দেওয়া। সকালে শুকনো মুখে অফিসে এসে বিথিকা প্রথমে লকারে গিয়েছিল, মোট 300টা লকার, 3টে আলমারি, প্রতিটায় 100টা করে লকারের খোপ। 33 নম্বর লকারটির বাইরে হাত বুলিয়েছিল বিথিকা বেশ কিছুক্ষণ ধরে, আকুল মনে ঠাকুরকে দেখেছিল।
ঠাকুর, ঠাকুর কেন তো কারোর কোনো ক্ষতি করিনি, আমাকে বাঁচাও ঠাকুর, সংসারটা আমাদের ভেসে যাবে না হলে।
পুলিশ যখন এল তখনও চুপচাপ অশোক স্যারের কেবিনে স্যারের উল্টো দিকেই বসেছিল। পুলিশ অফিসারটি অবশ্য বেশ ভদ্র, নাম অরণ্য মজুমদার, বয়স 27-28 হবে, সুঠাম রিজু চেহারা। সব শুনে টুনে লকার রেজিস্টারের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তিনি বললেন,
দেখুন উর্মিলা বসু যে ডায়েরি করেছেন সেই ভিত্তিতে লকারটা যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করতে হবে, কারণ ওর বাড়ি থেকে কিছুই তেমন খোয়া যায়নি।
হ্যাঁ স্যার, আমরা রিকুইজিশন কালই পাঠিয়ে দিয়েছি, আজকাল করেই গোদরেজ থেকে লোক এসে পড়বে। আচ্ছা, ওই মহিলাকে ধরতে পারলেন কি?
আমি কাল গিয়েছিলাম, উর্মিলা বসুর কথা অনুযায়ী মিনু বলে কাজের ভদ্রমহিলা থাকেন সুন্দরবনের দিকে, নামখানার কাছের একটা গ্রামে, ডিটেলস উনিও জানেন না, ওর আগের কাজের লোক নাকি ছেড়ে দেওয়ার সময় একে ঠিক করে দিয়ে গিয়েছিল।
অশোক স্যার একটু ইতস্তত করে বললেন,
আচ্ছা লকার খুলে যদি কিছু গণ্ডগোল দেখতে পান তাহলে কি করণীয়?
এমনিতে তো ব্যাংকের কোনো দায়িত্ব নেই লকারের জিনিসের ওপর, কিন্তু যেহেতু এক্ষেত্রে লকার মালিক নিজে আসেনি অথচ ব্যাংক তবু খুলতে পারমিশন দিয়েছে আর সিগনেচারও ম্যাচ করছে না, উর্মিলা বসুর কমপ্লেন অনুযায়ী প্রথমেই সেই ব্যাংক অফিসারকে আমাদের ইন্টারোগেট করতে হবে। ভালো কথা, যিনি ওই মহিলাকে নিয়ে লকারে গিয়েছিলেন তাকে যদি একটু পাঠিয়ে দেন।
বিথিকা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, নার্ভাসনেস টেনশন সবকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে মানুষ কেমন যেন অভিব্যক্তিহীন হয়ে যায়, ওরও যেন সেটাই হয়েছে, আর কিচ্ছু মনে হচ্ছিল না। অশোক স্যার কিছু বলার আগেই ও ক্লান্তভাবে বলল,
আমি নিয়ে গিয়েছিলাম ওনাকে ভেতরে।
অরণ্য এবার ওর দিকে তাকালেন,
আচ্ছা আপনার নাম?
বিথিকা চ্যাটার্জি।
বেশ ম্যাডাম, এই ব্রাঞ্চের লকার যখন আপনি দেখেন কোনো কাস্টমার এলে তিনি জেনুইন কিনা সেটা ভেরিফাই করে নেন না?
বিথিকা ঠোঁট কামড়াল, পুলিশ আসার আগে অশোক স্যার পই পই করে শিখিয়ে দিয়েছেন প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও না বলতে, যতটুকু প্রশ্ন ঠিক ততটুকু জবাব, এর বাইরে কিছু বললেই সেইখান থেকে প্রশ্ন তুলে জেরায় জেরায় ওকে জেরবার করতে পারে ওরা। বিথিকা দেখল লকার রেজিস্টারের ওপর লেখা লকার অফিসারের নামটা আর চোখে দেখে নিয়ে অরণ্য প্রশ্নটা ছুড়লে,
আসলে আমি তো লকার দেখি না, লকার দেখেন শুভাশিস মৈত্র, সেদিন তখনও শুভাশিসদা আসেননি, তাই আর ভেরিফাই অত ব্যস্ততায় করার সময় পাইনি।
অরণ্য মাথা নাড়লেন। পাশেই চলতে থাকা সেদিনের ফুটেজের মহিলাটিকে ভালো করে লক্ষ্য করছিলেন তিনি। মহিলার মুখ ভালো করে বোঝা না গেলেও সঙ্গের ব্যাগটা ভালোই দেখা যাচ্ছিল।
এত বড় ব্যাগ নিয়ে কেউ লকারে ঢুকতে পারে? মানে যদিও আমি ব্যাংকের গাইডলাইন্স জানি না, তবু আপনার সন্দেহ হল না?
বিথিকা বলল,
আমি মানে ঠিক অতটা, আমি আসলে সেদিন আমাদের পেনশনের পেমেন্ট ছিল এত তাড়াহুড়োর মধ্যে আমি।
অরণ্য কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়ালে অশোক স্যারের দিকে তাকিয়ে বললেন,
স্যার আপনার এই স্টাফকে একটু আমাদের সঙ্গে উর্মিলা বসুর বাড়িতে যেতে হবে। বুঝতেই পারছেন যেহেতু ওই মহিলাকে উনি একমাত্র দেখেছেন আর সিসিটিভি ফুটেজও তেমন ক্লিয়ার নয়, কাজেই ওকে একবার স্পটে নিয়ে যেতে হবে। এইটুকু কোঅপারেশন নিশ্চয়ই পাবো আপনার থেকে।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অফকোর্স। বিথিকা, তুমি এদের সঙ্গে একটু যাও তো।
বিথিকা একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল। দুশ্চিন্তায় আশঙ্কায় এই একদিনেই ওর মুখে একটা কালো ছোপ পড়েছে। অরণ্য গাড়িতে উঠে সেটা লক্ষ্য করে হাসলেন, বললেন,
ম্যাডাম আপনি মনে হচ্ছে খুব চাপে আছেন।
আসলে হেড অফিস থেকে কি শোকজ করবে সেটা নিয়েই ভাবছি। নতুন জয়েন করেছি, তারপর আমার ফ্যামিলি আমার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট।
শেষের দিকে ওর গলাটা প্রায় বুঝে এল, খুব কষ্ট হচ্ছিল। জীবনে এই প্রথম পুলিশের গাড়িতে উঠল। রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটা সম্ভব মুখটাকে ওড়না দিয়ে ঢেকে ফেলল বিথিকা, যদি চেনা পরিচিত কেউ দেখে ফেলে। সত্যি মিথ্যে না জেনেই কুৎসা রটাতে তো মানুষের জুড়ি নেই। অরণ্য সায় দিলে, বললেন,
এই তো হয়, পাবলিক সার্ভিসে আপনি যতই খাটুন একটা ভুল হোক অমনি সবাই আপনার পেছনে লাগবে। তবে এমনিতে আমার কাছে কিছু ইনফরমেশন এসেছে যেটা থেকে আমার মনে হচ্ছে মিনু নেহাত ছিঁচকে চোর নয়। এখন ওখানে গিয়ে দেখা যাক।
মিনিট কুড়ি পরে উর্মিলা বসুর বাড়িতে পৌঁছে বিথিকা একটু অবাক হয়ে গেল। উত্তরপাড়ার এই জায়গাটা এমনিতে ওর খুব প্রিয়। এই অঞ্চলে সব বাড়ি গঙ্গার ধারে। এখান থেকে গঙ্গার দিকে মুখ করে তাকালেই ওপারে দক্ষিণেশ্বরের মন্দির চোখে পড়ে। সেখান থেকে সন্ধেবেলা ভেসে আসে আরতির ঘণ্টা। ডান পাশে ব্যস্ত বালি ব্রিজ, সামনে সুবিশাল গঙ্গার উপর ইতস্তত নৌকো ভেসে চলা। এসব দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। ওর খুব ইচ্ছে ছিল এরকম কোথাও একটা বাড়ি বানাবে। চাকরিটা পাওয়ার পর সেই স্বপ্নের জালও বুনতে শুরু করেছিল মনে মনে, কিন্তু এখন তো সবই মনে হচ্ছে শেষ হয়ে গেল। উর্মিলা বসুর বাড়িটা বেশ বড়, দোতলা। এই চত্বরটায় এখন প্রচুর ফ্ল্যাট ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তার মধ্যে এই পুরনো আমলের বাড়িটা বেশ আলাদা করে চোখে পড়ে। বাড়িটার সামনে একতেরে বাগান, তাতে বেশ বড় বড় কয়েকটা গাছ বাড়ির সামনের দিকটাকে প্রায় ঢেকে ফেলেছে। বাড়িটার একটা বৈশিষ্ট্য হল, গাছগুলোর জন্যই হোক বা প্যাটার্নটার জন্য, কেমন একটা দুর্গের মতো দেখতে। এক ঝলক তাকালে মনে হয় ভেতরে কি হচ্ছে, কারা রয়েছে, বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু বিথিকার অবাক হওয়ার কারণ সেটা নয়। ওর একটু আশ্চর্য লাগল, কারণ বাড়িটায় পা দিয়েই ও বুঝল এই বাড়িটাতে ও আগেও একবার এসেছে, স্কুলে পড়তে, বন্ধু সুনয়নার সঙ্গে। এটা সুনয়নার পিসির বাড়ি, সেই কারণেই কি ব্যাংকে ওই উর্মিলা বসুকে অত চেনা চেনা লাগছিল? অতদিন আগে কারুর বাড়ি এলে সেটা মনে থাকার কথা নয়, কিন্তু বিশেষ একটা কারণে সেটা বিথিকা ভোলেনি। ভদ্রমহিলা সেদিন অকারণেই দুর্ব্যবহার করেছিলেন ওদের সঙ্গে, তাতে ওর যতটা না খারাপ লেগেছিল তার চেয়েও বেশি অপ্রস্তুত হয়েছিল সুনয়না। ওর এখনো স্পষ্ট মনে আছে, ভদ্রমহিলা ওদের একবারও বসতে পর্যন্ত বলেননি, আর সেদিনও এইরকম কাজল দিয়েই ভুরু আঁকা ছিল ওর।
আমার পিসি না এইরকমই, কিছু মনে করিস না প্লিজ,
আসলে দাদা এত জ্বালায়, ওকে নিয়ে জেরবার হতে হতে পিসি এরকম হয়ে গেছে রে।
সুনয়নার কথাগুলো আজও মনে আছে ওর। দরজা খুললেন উর্মিলা বসু নিজেই, একতলায় কাউকে চোখে পড়ল। সিঁড়ি বেয়ে উঠে ড্রয়িং রুমে পৌঁছতে ভদ্রমহিলার স্বামীকে সোফায় বসে থাকতে দেখল ওরা। মোটামুটি গোছানো আসবাবপত্র। ততক্ষণে উর্মিলার মুখে চোখে কালকের দুঃখের ভাবটা কেটে গিয়ে কেমন একটা রাগ আর অসন্তোষ ফুটে উঠেছে।
স্যার, আপনাদের কালও বললাম, আমরা বারবার কমপ্লেন করা সত্ত্বেও ব্যাংক এখনো লকারটা খুলতে পারল না। আমরা এখনো বুঝতেই পারছি না যে কি কি খোয়া গেছে ওখান থেকে। ওই ম্যানেজার ভদ্রলোকও কিছু করছে না, আর আপনারাও কিছু করছেন না। এটা কি ধরনের সিস্টেম বলুন তো।
উর্মিলা স্পষ্টতই বিরক্ত। অরণ্য হাত নেড়ে ওকে থামালেন।
আমরা সব দেখছি ম্যাডাম, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন।
বলুন,
আপনারা এখানে কতদিন আছেন?
এটা এখন জিজ্ঞেস করার কি মানে? আমি বিয়ে হয়ে ইস্তক এখানে আছি। এই বাড়িটা তৈরি করেছিলেন আমার শ্বশুর মশাইয়ের বাবা।
অরণ্য উর্মিলার স্বামীর দিকে তাকালেন, বললেন,
আপনি কি করেন?
কিছু কিছু মানুষ আছেন যারা কিছুটা নিজের ব্যক্তিত্বের অভাবে আর বাকিটা পারিপার্শ্বিক চাপে কেমন জুবুথুবু হয়ে যান। এই ভদ্রলোককে দেখেও বিথিকার সেটাই মনে হল। ভদ্রলোক কেমন আড়ষ্ট হয়ে বললেন,
আমি রেলের চাকরি করতাম, দুবছর আগে রিটায়ার করেছি।
বেশ, আপনাদের ছেলে মেয়ে?
আমাদের একটাই ছেলে, সে ইঞ্জিনিয়ার।
কোথায় তিনি এখন?
অফিসের কাজে দিল্লি গেছে।
বলেই মহিলা ঝাঁঝিয়ে উঠলেন।
আচ্ছা, আমি বুঝতে পারছি না, মিনু চুরি করে পালিয়েছে, আপনারা ওকে খোঁজার চেষ্টা না করে এইসব আলতু ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করছেন কেন?
কোনটা আলতু ফালতু আর কোনটা দরকারি সেটা বোঝার ভারটা আমার উপরেই ছেড়ে দিন মিসেস বাসু।
অরণ্য উর্মিলার চেয়েও কড়া গলায় ধমকে উঠলেন।
আপনাকে যেগুলো জিজ্ঞাসা করছি ঠিকঠাক আনসার দিন, না হলে কিন্তু তদন্তে নন কোঅপারেশনের জন্য আমি স্টেপ নিতে বাধ্য হব।
উর্মিলা বসু মুহূর্তে গুটিয়ে গেলেন।
না না, বলুন না, বলুন।
বছর দুয়েক আগে আপনাদের বাড়িতে থানা থেকে পুলিশ এসেছিল, আপনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়, কেন?
উর্মিলা এবার প্রচন্ড ভড়কে গেলেন, আমতা আমতা করে বললেন,
ওটা আমার ছেলেকে কয়েকটা বাজে ছেলে ফাঁসিয়ে দিয়েছিল স্যার, বাবুর কোনো দোষই ছিল না।
বাড়িতে কোকেইন স্টোর করে রেখেছিল আপনার ছেলে, সাপ্লাইও করত, সেই জন্য তো
ওকে ফাঁসানো হয়েছিল স্যার। কয়েকটা বন্ধু বাড়িতে এসে লুকিয়ে রেখে ওর ঘাড়ে দোষ চাপিয়েছিল।
বুঝেছি। এবার বলুন, মিনু বলে যে মেয়েটা আপনার বাড়িতে কাজ করত, তাকে পেলেন কোথা থেকে? আসার পর থানায় আইডি কার্ড ছবি জমা দিয়েছিলেন?
মহিলার তেজ এখন সম্পূর্ণ উধাও হয়ে গেছে। তিনি ফ্যাস ফ্যাসে গলায় বলতে লাগলেন,
না, আসলে আমার বাড়িতে মানুদা বলে একজন কাজ করত অনেক বছর ধরে, সে হঠাৎ শরীর খারাপ হওয়ায় কাজ ছেড়ে দেয়, আর তখনই মিনুকে ওই ঠিক করে দিয়েছিল। ওর গ্রামেরই মেয়ে মিনু, গোসাবায় বাড়ি, বাবা মা ছিল না, মামার বাড়িতে মানুষ, আমার এখানে এসেছিল দু বছর আগে।
কত টাকা মাইনে দিতেন?
দুবেলা থাকা খাওয়া ছাড়া 2000 টাকা দিতাম।
উর্মিলার গলায় যেন একটা প্রচ্ছন্ন অহংকার ঝরে পড়ল।
এমনিতে কেমন মেয়ে ছিল মিনু? পাড়ার লোকেদের সঙ্গে মেলামেশা করত?
উর্মিলার মুখে আবার বিরক্তি ফুটে উঠলেও তিনি গলাটা শান্ত রাখলেন।
কাজের মেয়ে, বাইরের লোকের সাথে বেশি মেলামেশা করতে যাবে কেন, বাড়িতেই থাকতো।
আপনার কাছে মিনুর কোনো ছবি আছে?
হ্যাঁ, ও আসার পরে পরে আমার বোনের বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওকেও নিয়ে গিয়েছিলাম সেখানে। দাঁড়ান, এই যে, এই ডান পাশের মেয়েটা।
অরণ্য সেটা দেখে বিথিকার দিকে এগিয়ে দিলেন।
দেখুন তো, চিনতে পারছেন কিনা?
বিথিকা দেখল কালকের মহিলাটি বটে, কিন্তু মনে হচ্ছে যেন এটা বহু যুগ আগের ছবি। ছবিতে সে একজন রোগা গড়নের মেয়ে, শ্যামলা রং, কিন্তু মুখটা বেশ লাবণ্যে ঢাকা, চেহারা একটা মিষ্টি লালিত্য আছে। কিন্তু কালকে যতটুকু বিথিকা দেখেছিল, একটা শ্রীহীন ভগ্ন পরিশ্রান্ত চেহারাই ওর মনে পড়ল। এই বছর খানেকের মধ্যেই এতটা চেহারায় পরিবর্তন? বিথিকা মুখে কিছু বলল না, ইশারায় সম্মতি জানাল। অরণ্য আবার উর্মিলার দিকে তাকালেন।
আপনি কাল সকালে থানায় ডায়েরি করতে গিয়েছিলেন, কখন বুঝতে পারলেন যে লকারের চাবিটা নেই?
কাল ভোর থেকেই মিনুকে পাচ্ছিলাম না, আগের দিন রাতে ঠিকই ছিল, খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে শুতে চলে গিয়েছিল। সকালে উঠে দেখি নেই।
একটা মানুষ বাড়ি থেকে জল জ্যান্ত উবে গেছে দেখেও আপনার অন্য কিছু না ভেবে ব্যাংকের লকারের চাবির কথাই মনে পড়ল কেন?
আসলে আমার একটা বিয়ে বাড়ি ছিল কাল রাতে, সেই জন্য ব্যাংকে এমনিই যেতাম গয়না আনতে। মিনুকে খোঁজার সঙ্গে সঙ্গে আলমারিও খুলেছিলাম, তখনই দেখলাম চাবিটা নেই।
বুঝলাম। আপনার বাড়ি থেকে আর কি কি চুরি গেছে?
আর সেরকম বলতে তো এখনো কিছু বুঝতে পারিনি।
লকারের চাবিটা কোথায় রাখতেন?
আমার আলমারিতে।
আলমারির চাবি কোথায় রাখতেন?
আমাদের শোবার ঘরের বিছানার তোশকের নিচে, মিনু জানতো সেটা। কিন্তু কোনোদিনই হাত টান জাতীয় কিছু তো দেখিনি, হঠাৎ যে এই দুর্বুদ্ধি হবে সেটা কি করে বুঝবো বলুন তো।
আলমারিতে মানে যেখানে লকারের চাবিটা ছিল সেখানে টাকা পয়সা গয়না কিছু ছিল কি?
উর্মিলা বসু কিছু বলার আগে ওর স্বামী এতক্ষণ পর কথা বলে উঠলেন।
হ্যাঁ, হাজার পাঁচেক টাকা সংসারের জন্য রাখা ছিল। উর্মির ছোট একজোড়া কানে দুল আর একটা নাক চাবিও ছিল, সেগুলো সব ঠিকঠাকই রয়েছে। এমনকি মিনু ওর ছমাসের মাইনেটাও তো নিয়ে যায়নি।
বিথিকা লক্ষ্য করল ভদ্রলোক কথা বলা মাত্র উর্মিলা বসু প্রায় ভর্ষ করে দেওয়ার ভঙ্গিতে তাঁর স্বামীর দিকে তাকালেন।
তুমি থামো না, আমি তো কথা বলছি নাকি?
ভদ্রলোক সঙ্গে সঙ্গে গুটিয়ে গেলেন। অরণ্য সেটা লক্ষ্য করে বললেন,
মিনু থাকতো কোথায়?
একতলায়।
চলুন ঘরটা দেখে আসি।
অরণ্য ঘর ছেড়ে সিঁড়ির দিকে যেতে উদ্যত হল। সিঁড়ি দিয়ে নেমে ডান পাশে একটা ছোট বাথরুম, তার পাশেই মিনুর ঘর, কিন্তু সেখানে গিয়ে তেমন কিছুই পাওয়া গেল। খুব পরিপাটি করে গোছানো একটা ঘর, এক পাশে একটা আলনায় গোটা কয়েক সালোয়ার কামিজ, একটা মলিন শাড়ি আর কিছু টুকিটাকি মেয়েলি জিনিস। ঘরের এক পাশের বিছানা টান টান করে পাতা, দেখে মনে হচ্ছে বিছানাটি গোছাবার পর সেখানে কেউ শোয়নি। অরণ্য বললেন,
মিনু উধাও হওয়ার পর আপনারা এই ঘরে এসেছিলেন?
এমনি এসে উঁকি মেরেছিলাম একবার, ভিতরে ঢুকে।
বেশ, ঠিক আছে মিসেস বাসু, আজকের জন্য এটুকুই থাক, আমরা আসছি।
উর্মিলা বসুর বাড়ি থেকে বেরিয়েই অরণ্য এগিয়ে গেলেন পাশের চায়ের দোকানটির দিকে। চায়ের দোকানে তখন দোকানদার ছাড়াও দু তিনজন বসেছিল। পুলিশের জিপ দেখে সবার মুখেই একটা অস্পষ্ট ভয়ের ছায়া ফুটে উঠল, কিন্তু অরণ্য যে আর পাঁচজন পুলিশের মতো নয় সেটা বোধহয় তিনি প্রথমেই বুঝিয়ে দিতে চান। প্রথমে গিয়ে স্মিত মুখে তিনি হাসলেন, দোকানদারের দিকে তাকিয়ে বললেন,
নমস্কার, আমি উত্তরপাড়া থানা থেকে আসছি, কয়েকটা ব্যাপার একটু জানার ছিল আপনার থেকে।
নিশ্চয়ই স্যার, বসেন এখানে, আমার নাম পরেশ, কি জানতে চান বলেন না।
অরণ্য বললেন,
আপনার এখানে কতদিনের দোকান ভাই?
পরেশ বলে লোকটা মাথা চুলকল,
তা প্রায় 15 বছর তো হবেই স্যার। আগে গুমটি ছিল হিন্দ মোটর কারখানার সামনে, তারপর ওই গন্ডগোল হতে এইখানে নিজে দোকান দিয়েছি।
অরণ্য আর বেশি সময় নষ্ট না করে সোজাসুজি প্রশ্নে চলে গেলে,
আচ্ছা পরেশবাবু, ওই যে গোলাপি বাড়িটা দেখছেন ওদের আপনি নিশ্চয়ই চেনেন?
পরেশ লম্বা মাথা নেড়ে সসপ্যানে বোধ হয় অরণ্যদের জন্যই চা বানানোর আয়োজন করতে লাগল। বলল,
আগে এখানে দোকান ওনাদের চিনব না, মলয়বাবু। মলয়বাবু তো আগে রোজ অফিস ফেরতা আমার কাছে দুদণ্ড বসে চা খেয়ে যেতেন।
মলয়বাবু মানে ওই বাড়ির মালিক যিনি, তার কথা বলছেন?
আগে
ওদের বাড়িতে একটা খাওয়া পড়া কাজের মেয়ে থাকত, মিনু নাম, তাকে পাওয়া যাচ্ছে না, চিনতেন তাকে?
চিনুনি, আগে তো এই কাম দিয়েই রোজ বাজার যেত, আমার এখানে দাঁড়াতো, টুকটাক কথা বলতো, বেশ ভালো শান্ত মেয়ে, হঠাৎ কোথায় যে চলে গেল কে জানে।
অরণ্য এবার বেশ অবাক, মিনুর পালানোর খবর তার মানে এর মধ্যেই এরা সবাই জেনে গেছে।
আপনি জানেন মিনু পালিয়েছে?
পালাবে কেন উমা, মলয়বাবুর বউ যে বলছিলেন ওরা ছাড়িয়ে দিয়েছে।
অরণ্য বিথিকার দিকে আড় চোখে চাইয়ে তারপর বললেন,
কবে বলেছে এটা আপনাকে?
সসপ্যান থেকে চায়ের কাপে চা ঢালতে ঢালতে পরেশ বলল,
এই পূজোর পরপরই তো বলছিল, তা প্রায় 9-10 মাস তো হবেই।
দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি বলতে চাইছেন মিনুকে আপনি শেষ দেখেছিলেন 10 মাস আগে?
হ্যাঁ। এই নেন স্যার, ম্যাডাম, মিনু তো অনেকদিন হলো চলে গেছে ওদের বাড়ি থেকে, আর যাবে নাই বা কেন? আসলে কি বলেন তো স্যার, মলয়বাবুর বউ যতই বলুক ছাড়িয়ে দিয়েছে, আসলে নিশ্চয়ই মেয়েটা নিজেই চলে গেছে। ছেলেটা যা বজ্জাত স্যার, পাড়ার মেয়েদের কম জ্বালিয়েছে, আর অনেক গুণ আছে। হ্যাঁ, ও বাড়িতে অল্প বয়সী সমস্ত মেয়ে কখনো টিকতে পারে নাকি?
অরণ্য চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
কি করে ছেলেটা, ইঞ্জিনিয়ার নাকি?
কলেজে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছে, একবার তো থানায় ধরেও নিয়ে গেছিল।
আচ্ছা, তারপর ওদের বাড়িতে নতুন কোনো কাজের লোক এসেছে কিনা আপনি জানেন?
না, তারপর তো কেউ আসেনি স্যার।
আপনি শিওর?
এত কাছে দিনরাত বসে আছি, আর কেউ এলে টের পাবনি। আর তাছাড়া মিনু থাকতো ওদের তেতলার ছাদে চিলে কোঠায়, প্রায় দেখতাম ছাদে কাপড় মেলছে বা জানলার বসে আছে। আর তাছাড়া গলার আওয়াজটাও তো পাবো। তবে ইদানিং কালে তো যা ষাঁড়ের মতো গান চালায় সন্ধ্যে থেকে, কেউ কিছু শুনতেই পায় না। এই নিয়ে পাড়ার ক্লাব থেকে দুবার বারণ করা হয়েছে, ওর বর ছেলে কারোর কথা শুনে নাকি? মাটা রাসকালাতে আরো উচ্চারণ গেছে স্যার।
গাড়িতে উঠে অরণ্য বললেন,
কেসটা বুঝলেন? পাড়ায় জানে যে মিনু বছরখানেক আগেই চলে গেছে।
কনস্টেবলটি আগেই গাড়িতে বসেছিল। গাড়ি স্টার্ট হতে বিথিকা বলল,
না হয়তো এই দোকানদারটা জানে না, অন্যরা জানে।
পাড়ার মধ্যে চায়ের দোকান, সে হচ্ছে পাড়ার গেজেট, সব খবর জানবে। এতো আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। তার মানে কি কাল মিনুর বাড়ি থেকে পালানোটা পুরোটাই বানানো?
আরেকটা জিনিস লক্ষ্য করলেন, লোকটা বলল মিনু থাকতো নাকি চিলে কোঠায়, অথচ উর্মিলা বসু আমাদের একতলায় নিয়ে গেল।
সেটাও দেখলাম, মহিলাকে যতটা ঘোরেল ভেবেছিলাম তার চেয়েও দেখছি এক কাঠি বেশি।
অরণ্য যেন নিজের মনেই স্বগতোক্তি করলেন,
আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটি কিছু নিল না, এমনকি নিজের মাইনেও রেখে গেল, অথচ শুধু লকারের চাবিটা নিল। এটাই অদ্ভুত লাগছে, যতক্ষণ না লকারটা ওপেন করা যাচ্ছে।
চিন্তিত মুখে কথাগুলো বলে বিথিকার দিকে তাকালেন অরণ্য।
চলুন, আপনাকে আপনার অফিসে পৌঁছে দিই।
বলছি, এই বাড়িটায় না আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে, এই উর্মিলা বসু ওর পিসি। এদিকে একটা কোচিং এ পড়তে এসেছিলাম, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই মাঝ রাস্তায় ঢুকতে হয়েছিল। ওই আধ ঘন্টা মতো ছিলাম ওনার বাড়িতে। ওই ভদ্রমহিলা খুব একটা ভালো নয়, ব্যবহারও খুব খারাপ।
সে তো বোঝাই যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো মিনুকে এতদিন কেউ দেখেনি, তার মানে কি ও রিসেন্টলি আবার এখানে এসেছিল? হ্যালো, আচ্ছা তাই, ভেরি গুড, হ্যাঁ আমি এখনই আসছি।
ফোনটা রেখেই সঙ্গের কনস্টেবলকে অরণ্য নির্দেশ দিলেন,
সুবল তুমি এক্ষুনি নেমে চলে যাও উর্মিলা বসুর বাড়িতে, গিয়ে বলো ব্যাংকে ডুপ্লিকেট চাবি এসে গেছে, উনি যেন এক্ষুনি চলে আসেন।
লকারটা কি তাহলে এখন খোলা হবে?
হ্যাঁ, আপনাদের ব্যাংকে গোদরেজ থেকে লোক এসে গেছে।
অরণ্যকে খুব গম্ভীর দেখাচ্ছিল। সারাটা রাস্তা আর কোনো কথা হল। বিথিকার বুকের ভেতর গুমগুম শব্দ হচ্ছিল। কাল থেকে মানসিক চাপ, অনিদ্রা, না খাওয়া, সবকিছু একসঙ্গে হয়ে ওর স্নায়ু এতটাই দুর্বল হয়ে পড়ছিল, ওর মনে হলো যে কোনো মুহূর্তে ও অজ্ঞান হয়ে যাবে। যদি লকার থেকে ওই আশি ভরি গয়নাই হাপিস হয়ে যায়, ওই উর্মিলা বসু তো ঠারে ঠোরে বুঝিয়েই দিয়েছেন ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করাটা শুধু সময়ের অপেক্ষা। কি হবে বিধিকার? চাকরি যে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু চুরিতে পরোক্ষভাবে মদত দেওয়ার অভিযোগে কি জেল হয়ে যাবে? যদি বলে মিনু ওর চেনা, তাই বিথিকা ওকে লকারটা খুলে দিয়েছে? বিথিকা চোখ বুঝে ফেলল।
আরে আপনি এত চাপ নেবেন না, এই দেখুন আপনাকে দেখে তো আমারই ভয় করছে। আমার অনুমান যদি ঠিক হয়, লকার থেকে গয়না খোয়া যাবে না। চুরি করা মিনুর উদ্দেশ্য হলে ও আলমারির ওই গয়না বা টাকাগুলোও ছাড়ত না। অন্য কিছু একটা গণ্ডগোল আছে, নিশ্চয়ই আছে।
বিথিকা কি একটা বলতে গেল, অরণ্য থামিয়ে দিয়ে বললেন,
আচ্ছা আমি কিন্তু একবার থানা ঘুরে ব্যাংকে যাব, কেমন?
বিথিকা মাথা নাড়ল। কাছাকাছি থাকলেও এর আগে কোনোদিনও থানায় আসার প্রয়োজন পড়েনি। পুলিশ জিপ থেকে অরণ্যর সঙ্গে নামবার সঙ্গে সঙ্গে বাইরের ভিড়ের অনেকগুলো কৌতূহলী চোখ যেন ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। বিথিকার প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছিল। এরা সবাই কি তাকে ক্রিমিনাল ভাবছে? তবে অরণ্য ওর মনের অবস্থা বুঝতে পেরে ভিড় ঠেলে এগোনোর সময় ওকে বেশ গার্ড করে নিয়ে যেতে লাগলেন।
আসুন ম্যাডাম, আসুন আসুন।
লোকগুলো চোখে মুখে কৌতূহল সরে গিয়ে একটা সমীহের ভাব জেগে উঠল। খোদ ওসি সাহেব নিজে এত খাতির করে নিয়ে যাচ্ছেন মানে বিথিকা নিশ্চয়ই বড় কেউ হবে। চেম্বারে ঢুকতেই একজন স্টাফ এগিয়ে এসে বলল,
স্যার সাউথের সব স্টেশনে কিন্তু অ্যালার্ট দেওয়া হয়ে গেছে, এখনো অবধি মিনু বলে মেয়েটাকে ধরা যায়নি।
তারপর?
আর ওই ভদ্রমহিলার ছেলে গতকাল সকালে কিন্তু হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ধরেছিল, রাত 8টা নাগাদ নেমে গেছে মুগলসারাইতে।
অরণ্য টেবিলে রাখা ফাইলগুলো ঝড়ের গতিতে সই করছিলেন।
ঠিক আছে, খবর এলেই আমাকে জানাবে। ইউপি পুলিশকে বলে দাও খোঁজ পেলেই যেন অ্যারেস্ট করে, আমি বেরোচ্ছি, বুঝেছ?
গাড়িতে উঠে বিথিকা জিজ্ঞেস করল,
ওই মহিলা যে বলল ওর ছেলে দিল্লি গেছে?
অরণ্য হাসলে। বিথিকা লক্ষ্য করল হাসলে অরণ্যকে বেশ বাচ্চা বাচ্চা লাগে।
ওটা কি আপনি সত্যি ভেবেছিলেন নাকি? মহিলা শেয়ানা হলেও বোকামি করেছে অনেক, নাহলে পুলিশকে এইসব বোকা বোকা মিথ্যে বলে কেউ?
ব্যাংকে যখন ওরা পৌঁছল ততক্ষণে উর্মিলা বসু ও তাঁর স্বামী উপস্থিত হয়ে গেছেন। ব্যাংকের বল্টে গোদরেজ কোম্পানির লোক অশোক স্যার, শুভাশিসদা, সৌমিত ছাড়াও ব্যাংকের অন্যান্য স্টাফেরাও সব ভিড় করে দাঁড়িয়েছিলেন, কিন্তু অরণ্য ঢুকেই সকলকে বাইরে পাঠিয়ে দিলেন। ভল্টে রইলেন শুধু অশোক স্যার, বিথিকা, দুজন কনস্টেবল, লকার অফিসার শুভাশিসদা আর গোদরেজের লোকটি, এছাড়া উর্মিলা বসু ও তাঁর স্বামী। ম্যানেজারের সঙ্গে অফিসিয়াল সৈশাবুদ মিটে যেতে কোম্পানির লোকটি বলল,
তাহলে স্যার লকারটা এবার খুলে ফেলি?
অরণ্য মাথা নাড়লেন,
হ্যাঁ খুলুন।
একেই হাওয়া বাতাস ঢোকে না বলে ভল্টটায় একটা ভ্যাপসা গন্ধ, তার উপর একটা অদ্ভুত নিস্তব্ধতায় সবার মুখ যেন কেমন থমথম করছে। উর্মিলা বসু থেকে থেকেই ফুঁপিয়ে উঠছিলেন।
আমার ওই মত করে না, হাসি মরি করে না।
ব্যাংকে থাকা মাস্টার কি দিয়ে শুভাশিসদা প্রথমে এক প্যাঁচ ঘোরানোর পর গোদরেজের লোক এগিয়ে গিয়ে তার ডুপ্লিকেট চাবি দিয়ে আর এক প্যাঁচ ঘোরাল। মৃদু একটা শব্দ করে লকার নাম্বার 33 খুলে গেল। উর্মিলা বসু যেন কোহিনুর হীরে খুঁজতে যাচ্ছেন এইরকম ভঙ্গিতে উঁকি মারতে যাচ্ছিলেন, কিন্তু একজন কনস্টেবল তাকে সরিয়ে দিল। প্রথমে কিছুই দেখা গেল না, নিকশ কালো অন্ধকার। বিথিকাদের ব্যাংকের লকারগুলো প্রস্থে 5 ইঞ্চি হলেও দৈর্ঘ্যে প্রায় ফুট 3, পুরো হাতটাই প্রায় ঢুকে যায় ভেতরে। অরণ্য এগিয়ে গেলেন, লকারের খোলা মুখটার সামনে গিয়ে হাত ঢোকালেন ভেতরে। কয়েক সেকেন্ড পর যেটা বের করে আনলেন সেটা একটা সাদা রঙের পুটলি, আয়তনে প্রায় 10 ইঞ্চি হবে, ছোটখাটো একটা পাশ বালিশের মতো আকৃতি। জিনিসটা বের করার সঙ্গে সঙ্গে একটা কেমন বিচ্ছিরি গন্ধ যেন নাকে এসে ঝাপটা মারল সবার। উর্মিলা প্রায় অজ্ঞান হয়ে যাবেন এমন ভাবে বললেন,
এটা কি? আমার গয়নার খুঁটোটা কোথায়?
অরণ্য পুঁটলিটা খুলে আঁতকে উঠলে। ভল্টরুমে বাইরের আলো না ঢোকায় দুটো টিউবলাইট ফিট করা আছে, সেই দুটোর আলো লম্বাভাবে এসে প্রতিফলিত হচ্ছে সারা ঘরে। একটা ছোট পেডেস্টল ফ্যান রয়েছে একপাশে, কিন্তু সে তার ক্ষুদ্র শক্তি দিয়ে ভ্যাপসা দুর্গন্ধটাকে আটকাতে পারছে না। টিউবলাইটের আলোয় সবাই কম্পিত মুখে দেখল পুঁটলিটার মধ্যে রয়েছে একটা বাচ্চা, সদ্যজাত, মৃত, রক্তশূন্য, ফ্যাকাশে। নাড়ি ছেঁড়া রক্ত তখনও শুকিয়ে কালচে হয়ে রয়েছে ওর পেটের কাছটায়। মিথিকার নিঃশ্বাস প্রায় আটকে গিয়েছিল। ধপ করে একটা শব্দ হতেই ও দেখল ভয়ে আতঙ্কে উর্মিলা বসু পড়ে গেছেন মাটিতে। মিথিকার মাথা যেন কাজ করা পুরোপুরি বন্ধ করে দিচ্ছিল ধীরে ধীরে। রক্তের চাপ এতটাই বেড়ে গেছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে ছলকে পড়বে বাইরে। বাচ্চাটার চোখ দুটো সম্পূর্ণ বোঝা। মিথিকার অনভিজ্ঞ চোখ বলল এর বয়স কয়েক ঘন্টার বেশি হতেই পারে না। মায়ের শরীর থেকে সে যখন বেরিয়েছিল তখন কি প্রাণ ছিল তার ওইটুকু দেহে, নাকি পৃথিবীর আলো এক মুহূর্তের জন্যও দেখার ভাগ্য হয়নি তার? অরণ্য অস্ফুটে বললেন,
বডিতে রাইগার মোটিস শুরু হয়ে গেছে। মেয়েটাকে কেন গত কয়েক মাস বাইরে দেখতে পাওয়া যায়নি এবার বুঝতে পারলেন ম্যাডাম?
বিথিকা তখনও বিস্ফারিত চোখে তাকিয়েছিল পুঁটলিটার দিকে। অরণ্য বললেন,
নিজের ছেলের কুকীর্তি ঢাকতে মেয়েটাকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। বিচারীকে বাড়িতেই মনে হয় প্রসব করানো হয়েছিল।
ঠিক এই সময় ঝড়ের গতিতে ঘরে ঢুকল থানার সেই সুবল নামের পুলিশটি।
স্যার, স্যার মেয়েটার খোঁজ পাওয়া গেছে। নৈহাটির দিকে গঙ্গায় ভেসে উঠেছে স্যার বডিটা। পুরো সুইসাইড কেস স্যার। কাল বেলার দিকে কয়েকজন ঝাঁপ দিতে দেখেছিল, ওই জল পুলিশ বলে একটু খবর দিতে দেরি হলো আর কি। বলছি এখান থেকে যাবেন তো নাকি?
মিনু আর নেই।
একটা আর্ত চিৎকার শুনে ওরা চমকে তাকিয়ে দেখল উর্মিলা বসুর স্বামী থরথর করে কাঁপছে, তার চোখে জল।
আমি বারণ করেছিলাম উর্মিকে এভাবে ছেলের পাপ ডাকতে যেও না। কম কষ্ট দিয়েছে মেয়েটাকে, পাঁচ মাস হয়ে গিয়েছিল, লুকিয়ে অপারেশনও করাতে পারেনি, তাই সারাদিন না খাইয়ে রোজ রোজ বাড়ি বাড়ি জলের বালতি ধুয়াতে ধরিয়ে লাভ দিতে বাধ্য করাতে। আমি কত বারণ করেছি, শোনেনি শোনেনি, ওষুধ জড়িবুটি যে করবা কর।
আপনি জেনেও থানায় জানাননি কেন? বাচ্চাটা কি বাড়িতেই জন্মেছে?
জন্মানোর আগেই মরে গিয়েছিল বাচ্চাটা।
কথাটা বলেই তিনি হাউমাউ করে উর্মিলা বসুর জ্ঞান ফেরাতে চেষ্টা করলেন। অজ্ঞান স্ত্রীর গায়ে জোরে জোরে ঠেলা দিয়ে চিৎকার করতে লাগলেন,
দেখলে উর্মি দেখলে, সারাক্ষণ মেয়েটাকে কত কষ্ট দিয়েছ, বাবুকে বাঁচাতে এত লুকোছাপা করলে, দেখলে মিনু, কেবল তোমার সর্বস্ব রাখার জায়গাতেই ওর এই সর্বস্বটুকু রেখে চলে গেল। তখনই বলেছিলাম তোরই এত জোরে টেনো না ছিঁড়ে যাবে।
কাঁদতে কাঁদতে ভদ্রলোক থেবড়ে বসে পড়লেন মাটিতে। অরণ্য আর দেরি করলেন না।
এই এদের দুজনকে এখনই অ্যারেস্ট করো, আর ছেলেটার খোঁজ লাগাও যে করে হোক।
বিথিকার বারবার চোখ চলে যাচ্ছিল মৃত ছোট্ট একরত্তি দেহটার দিকে। অবসন্ন শরীরে মনে হচ্ছিল ও টলে পড়ে যাবে এক্ষুনি। তার মধ্যেই গোদরেজের লোকটা একটা স্টিলের কৌটো এগিয়ে দিল অরণ্যের দিকে।
স্যার এটাও ছিল লকারে স্যার।
অরণ্য কৌটোটা খুলেই বিড়বিড় করলেন।
গয়নার বাক্সটা তাহলে হাতও দেয়নি মিনু, আর দিয়েই বা কি করত?
সুবল যেতে গিয়েও ফিরে তাকাল।
সালা, কে ভদ্রলোক আর কে ছোট লোক। সালা,
মাস তিনেক বাদে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে যখন অরণ্য তাঁর বিশাল বাইকটা নিয়ে এলেন, বিথিকা তখন উদাস চোখে গঙ্গায় সূর্যাস্ত দেখছিল। এপার থেকেও দেখতে পাচ্ছিল কেমন ভাবে ওপারে উর্মিলা বসুদের বিশাল বাড়িটার পেছনে আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে কমলা রঙের সূর্যটা। ওর হঠাৎ মনে হল, অস্ত যাওয়া সূর্যের মতোই দুটো তরতাজা প্রাণকে উর্মিলা বসু আর তার ছেলে শেষ করে দিয়েছে। এতদিন পরেও ওর চোখ দুটো আবার ছলছল করে উঠল সেই মিনু বলে অপরিচিত মেয়েটির জন্য। সেই শয়তান ছেলেটাকে কয়েকদিনের মধ্যেই পুলিশ ধরে ফেলেছিল। ওদের বাড়ির পেছনের ঘরে মিনুর প্রসব রক্তের দাগ তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি, সবই আস্তে আস্তে পরিষ্কার হয়েছিল। মিনু প্রেগনেন্ট হয়ে পড়েছে বুঝতে পেরে উর্মিলা বসু প্রথমে অনেক চেষ্টা করেছিলেন যাতে ওর মিসক্যারেজ হয়ে যায়। তারপর কিছুতেই কিছু না হতে পেছনের ঘরটায় শেষ কয়েক মাস গৃহবন্দী করে রেখেছিলেন মেয়েটাকে। পাড়ার লোকেরাও যাতে ওর অস্তিত্ব টের না পায় সেই জন্যই চলত তারস্বরে গান। তারপর সেদিন রাতে সেই ঘরেই ওকে প্রসব করানো হয়। পুলিশের ধারণা, মৃত বাচ্চা দেখে উর্মিলা বসু আর তার ছেলে প্ল্যান করেছিল পরের দিন সকাল হলেই কিছু একটা করবে। কিন্তু তার মধ্যেই ভোরবেলা মিনু কোনোভাবে বেরিয়ে পড়ে বাড়িটা থেকে। বিথিকা শুধু ভাবে, কয়েকটা শয়তানের জন্য নিজের জীবনটা কেন শেষ করে দিল মেয়েটা। পালালই যখন থানায় গিয়ে সবকিছু খুলে বলতে পারত। পরক্ষণেই এটাও মনে হয়, এদেশে টাকার জোর যার আইনও তারই। মিনু একা গরিব মেয়ে, ও থানায় গিয়ে বললে কিছুই হতো না। তাই এইভাবেই মেয়েটা উর্মিলা বসুর বংশধরকে উর্মিলা বসুরই মহামূল্যবান সম্পত্তির মধ্যে রেখে দিয়ে নিজেকে শেষ করে দিয়েও অপরাধীদের ধরিয়ে দিয়ে গেল। মা হয়ে নিজের সন্তানের প্রতি কয়েক মাস ধরে চলা লাঞ্ছনা সে আর সহ্য করতে পারেনি। পৃথিকার এখনো অবাক লাগে, উর্মিলা বসু একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারল। অরণ্যকে ও রোজ এই নিয়ে অনুযোগ করে, ওদের যেন চরম শাস্তি হয়। অরণ্য বাইকটা পার্ক করে সোজা হেঁটে এলে। সেই ঘটনার পর থেকে দুজনের ফোনে নিয়মিত কথা হলেও এইভাবে দেখা এই প্রথম। তবে এই কয়েক মাসে ওরা নিজেদের অনেকটা কাছাকাছি এসে গিয়েছে। অরণ্য যদিও আজ পুলিশি পোশাক পরে আসেননি, তবু তাঁর হাঁটা চলার মধ্যে এমন একটা দৃপ্ত ভঙ্গি আছে যে সবার মধ্যে আলাদা করে চোখে পড়ে। বিথিকার পাশে বসে পড়ে অরণ্য বললেন,
আজ চার্জশিট ফাইল করে এলাম, ছটা কেস দিয়েছি ইনক্লুডিং 302। ছেলেটা একটা যন্তর, জেলের লোভ শিখেও এখনো তড়পে যাচ্ছে জানো।
বিথিকা চোখ সরিয়ে অরণ্যর দিকে তাকাল। কমলা রঙের উজ্জ্বল টি শার্টে অরণ্যকে আজ ঠিক যেন একটা কলেজ পড়ুয়া মনে হচ্ছে। বিথিকার দৃষ্টিতে নিঃসংকোচ কৃতজ্ঞতা ফুটে উঠল। অরণ্য যখন আছে মিনু বিচার পাবেই। সূর্যাস্তকে সাক্ষী রেখে বিথিকা প্রবল ভরসায় অরণ্যর হাতটা জড়িয়ে ধরল।
শুনছিলেন দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাসিকা লকার নাম্বার 33। দেবারতি মুখোপাধ্যায়ের জন্ম 11 অক্টোবর 1990 হুগলির ডানকুনিতে। কৃতি ছাত্রী, সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং, ফিনান্সে এমবিএ, মার্কিন আইটি কোম্পানি দিয়ে কর্মজীবন শুরু, পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উচ্চ পদে আসীন থাকার পর বর্তমানে সরকারি অফিসার। লিখেছেন 30টিরও বেশি উপন্যাস, যেমন উল্লাসকর, কৃষ্ণ সিন্ধুকি, নারাজ, ব্যালেন্স শীট, শিখণ্ডী, দাশগুপ্ত ট্রাভেলস থেকে শুরু করে ট্রু ক্রাইম সিরিজ, দার্শনিক, ঐতিহাসিক, ভৌতিক কাহিনী ও 70-এরও বেশি ছোট গল্প। ইংরেজিতেও হার্পার কলিন্স ও রূপা থেকে প্রকাশিত হয়েছে তার একাধিক বই। 2017 সালে প্রথম উপন্যাস ঈশ্বর যখন বন্দী। সুবক্তা ও টেডেক স্পিকার দেবারতির এই উপন্যাসিকা লকার নাম্বার 33 প্রথম প্রকাশিত হয় নবকল্লোল পত্রিকায়। পরবর্তীকালে এটি গ্রন্থিত হয়েছে দেবারতির সেরা থ্রিলার বইটিতে। গল্প পাঠে শেখর, বিথিকা সুনয়না, ব্যাংক ম্যানেজার সৌভিক গুহ সরকার, শুভাশিস পুষ্পল গাঙ্গুলি, অরণ্য অগ্নি, উর্মিলা তমালি চৌধুরী, উর্মিলার হাজবেন্ড অর্ঘ বসু, পরেশ সাক্য রায়, সুবল মিথি সায়ন, কোম্পানির লোক অরুণাভ, সুনয়না সুপ্রীতি, গণেশ দা শতদ্র, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমাতে, এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস, প্রচার অলঙ্করণ গ্রিন ট্রি, শব্দগ্রহণ প্রচার সহায়তায় এবং পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, গল্পের সূত্রধার সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী।